السلام علیکم ورحمۃ اللہ. اشہد ان لا الہ الا اللہ وحدہ لا شریک لہ واشہد ان محمدا عبدہ ورسولہ. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
حضرت مسیح موعود علیہ الصلوۃ والسلام نے
جلسہ প্রবর্তনের যে উদ্দেশ্যাবলী বর্ণনা করেছেন তা যদি সংক্ষেপে আমরা বলতে চাই তাহলে এরূপ দাঁড়ায়, তা হচ্ছে তাকওয়ার প্রতিষ্ঠা বা খোদাভীতি প্রতিষ্ঠা করা। তাকওয়া কাকে বলে? অভিধানে লেখা আছে এর অর্থ হচ্ছে স্বয়ং নিজেকে গুণা এবং বিপদাবলী থেকে রক্ষা করা। এভাবেও তাকওয়া শব্দটিকে ব্যাখ্যা করা হয়েছে যে এক ব্যক্তি যে কণ্টকাকীর্ণ পথে চলে এবং সব দিক থেকে সে চেষ্টা করে যেন তার কাপড়ে সেই কাঁটা না বিঁধে, যাতে তার শরীর ছিঁড়ে যাওয়া হতে বেঁচে যায়। একজন এভাবে বর্ণনা করেছেন, খালেজ জানুবা কবিরাহ ওয়া সগিরাহ ওয়াত্তুকা ওয়াসনা কামাশিন ফাওকা অমিন শোক ইয়াজেরো মাইয়ারা লা তাখরান্না সাগিরাতান ইন্নাল জাবালা মিনাল লিসা। অর্থাৎ প্রত্যেক ছোট এবং বড় গুণা থেকে বেঁচে থাকো, এটার নাম এর নামই তাকওয়া। এভাবে আমল করো যেভাবে সেই ব্যক্তি সাবধানতা অবলম্বন করে যে কণ্টকাকীর্ণ পথে পদচারণা করে এবং সে জিনিস থেকে সাবধান থাকে যা সে দেখে। ছোট ছোট গুণাকেও তোমরা সাধারণ দৃষ্টিতে দেখবে না, কেননা ছোট ছোট পাথর এবং বালুকণা জমা হয়ে পুঞ্জীভূত হয়ে পাহাড়ে পরিণত হয়। তারপর আরেকজন লিখেছেন, মুফরাদাতে বলা হয়েছে যে কখনো কখনো তাকওয়া এবং ভয় একে অপরের সম্পূরক অর্থে ব্যবহৃত হয়, যেভাবে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিল আরদে, সেদিনকে ইয়ারজুন সেদিন থেকে ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহ তাআলার দিকে তোমরা আল্লাহ দিকে ফিরে যাবে। ইত্তাকুল্লাহ হাকাতুকাতিহি, আল্লাহকে ভয় করো যেভাবে তাকে ভয় করা উচিত। পাশাপাশি বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তোমরা পুরোপুরি আনুগত্যশীল না হও। অর্থাৎ সর্বদা এই বিষয়ের প্রতি দৃষ্টি রাখো যে তোমাদের উপর যেন আনুগত্যের অবস্থায় মৃত্যু আসে। মৃত্যু কখন আসবে তা কেউ বলতে পারে না, তাই এর অর্থ দাঁড়ায় যে তোমরা সর্বদা আল্লাহর ভয় হৃদয় ধারণ করো আর সর্বদা তাকওয়ার পথে পরিচালিত হও। কোনো একটি মুহূর্ত আল্লাহ তাআলার স্মরণ এবং তার আদেশ নিষেধ হতে তোমাদেরকে যেন দূরে সরিয়ে না দেয়, উদাসীন করে না দেয়। আর এটি তখনই সম্ভব হবে যখন একটা বিষয়ের উপর তোমরা, এই বিষয়ের উপর তোমরা পুরো বিশ্বাস রাখবে যে মৃত্যুর পরে আমরা পুনরায় আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হবে, আল্লাহ তাআলা আমার কাছে জবাবদিহিতা করবেন। যখন এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস থাকবে তখন তাকওয়ার উপর পদচারণা করার এবং পুরোপুরি আনুগত্য প্রদর্শন করার প্রচেষ্টা একজন মোমেন করবেন। হাক্কা তুকাতিহির মধ্যে যেখানে আমাদের মনোযোগ এই বিষয়ের প্রতি আকৃষ্ট থাকে যে আমরা আমাদের জন্মের উদ্দেশ্যকে দৃষ্টিপটে রাখি এবং যে দায়িত্বগুলি আমাদের উপর অর্পিত হয়েছে তা সম্পাদনের চেষ্টা করি, পাশাপাশি এদিকেও আমাদের দৃষ্টি নিবদ্ধ থাকে যে যদি আমরা এই চেষ্টা আমরা করি, আমাদের পদক্ষেপ যদি এদিকে থাকে তাহলে আল্লাহ তাআলার সাহায্য সর্বদা আমাদের সাথে থাকবে। একটি হাদিসে এসেছে, হযরত আবু যর বয়ান করেছেন যে একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি কোন পুণ্যকর্ম করেন আল্লাহ তাআলা তাকে 10 গুণা বরং এর চেয়ে বেশি বৃদ্ধি করে দেন, যদি কেউ মন্দকর্ম করে তাহলে মন্দের সমপরিমাণ শাস্তি দিবেন অথবা তাকে ক্ষমা করে দিবে, আর যে ব্যক্তি এক পদক্ষেপে আমার দিকে আগায়, আমি যে এক গজ আমার দিকে আগায় আমি 2 গজ তার কাছে যাই, আর যে আমার কাছে পায়ে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে যাই, আর যদি কোনো ব্যক্তি সারা পৃথিবী সমান পাপ নিয়েও আমার কাছে আসে আর এই শর্ত সহ যে সে আমার সাথে কাউকে শরীক করেনি তাহলে আমি তার সাথে অত বড় ক্ষমার আচরণী করব এবং আমি তাকে ক্ষমা করে দিব। অতএব এই চেষ্টা প্রচেষ্টা প্রত্যেক মোমেনকে করা উচিত যে আল্লাহ তাআলার দিকে সর্বদা এগিয়ে যাওয়ার চেষ্টা থাকা চাই। এই প্রসঙ্গে আরো একটি হাদিসে বর্ণিত হয়েছে যে আল্লাহ তাআলার পরিপূর্ণ আনুগত্য করা উচিত আর কখনো অবিশ্বস্ততা প্রদর্শন করা উচিত নয়, সর্বদা তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত এবং কখনোই অকৃতজ্ঞ হয়ো না, সর্বদা খোদাকে স্মরণ রাখা উচিত এবং আল্লাহ তাআলার সত্তাকে কখনোই বিস্তৃত হওয়া উচিত নয়। এই হচ্ছে মান যা তাকওয়াকে সমৃদ্ধ করার কারণ হতে পারে। যদি এই বিষয়গুলো আমাদের দৃষ্টিপটে থাকে আর আমরা আল্লাহ তাআলার দিকে যদি হেঁটে না গিয়ে বরং দৌড়ে যাই আর তার সন্তুষ্টি অর্জনের আপ্রাণ চেষ্টা চালাই, তার সাথে যুক্ত থাকার চেষ্টা করি, তাহলে খোদার প্রতিশ্রুতি রয়েছে যে তিনি তার বান্দার সাথে অফুরন্ত ক্ষমা এবং দয়ার আচরণ করবেন। অতএব কাজেই আমাদের মধ্যে হতে প্রত্যেকের চেষ্টা থাকা উচিত তিনি যেন আল্লাহ তাআলার পরিপূর্ণ আনুগত্যকারী হন, কৃতজ্ঞতার প্রেরণায় সমৃদ্ধ হয়ে সর্বদা কৃতজ্ঞতার প্রেরণায় সর্বদা সমৃদ্ধ থাকার চেষ্টা করুন, আল্লাহ তাআলার অগণিত নিয়ামত রাজি সর্বদা স্মরণ রাখুন এবং সব সময় খোদাকে স্মরণ রেখে তার জেকের দ্বারা নিজের জিহ্বাকে ব্যাপৃত রাখার চেষ্টা করুন, ব্যস্ত রাখার চেষ্টা করুন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা যিকরুল্লাহ আকবার, যে আল্লাহর স্মরণ নিশ্চয়ই সবচেয়ে বড়। এবং এই আয়াতের এই অংশ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তোমরা ততক্ষণ মতো মারা যেও না যতক্ষণ পর্যন্ত তোমরা পুরো আনুগত্যকারী না হও, পুরো আত্মসমর্পণকারী না হও। এর অর্থ হচ্ছে এই যে আল্লাহ তাআলার স্মরণ সর্বদা যেন তোমাদের দৃষ্টিতে থাকে, কেন সবচাইতে বড় বিষয় এটি আর এটি অর্জন করার চেষ্টাই তোমরা করো। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার স্মরণ সর্বদা আমরা সবকিছুর উপরে অগ্রাধিকার না দিব ততক্ষণ আমরা পরিপূর্ণ আনুগত্যকারী আত্মসমর্পণকারী হতে পারবো না, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য তার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টাকারী বলে আমরা বিবেচিত হব না। যেভাবে আমি বলেছি মৃত্যুর সময় কেউই জানে না, যেহেতু আমরা জানি না তাই মৃত্যুর পর জবাবদিহিতা শাস্তি এবং পুরস্কারের যে ভয় একজন মোমেন বান্দাকে আল্লাহ তাআলার জিকির এবং তাকওয়ার তাকওয়ার পানে পদচারণা করার প্রতি মনোযোগ আকর্ষণ করে এবং মনোযোগ আকর্ষণ করা উচিত। যখন এই ভয় হৃদয়ে থাকবে আর নিজেদের শক্তি সামর্থ্য অনুযায়ী বান্দা অদম বান্দা নিজ আপন প্রভুকে স্মরণ করার চেষ্টা করবে, তখন খোদা তাআলা যার রহমত সবকিছুকে পরিবেষ্টন করে আছেন সেই বান্দাকে তখনই মৃত্যু দিবেন যখন তিনি সব বেশি খোদা তাআলার রহমত এবং তার করুণা থেকে অংশ লাভ করবে। অতএব আল্লাহ তাআলা তার অগণিত এবং বিস্তৃত রহমতের কথা ঘোষণা করা সত্ত্বেও যখন ইবাদত এবং সৎকর্ম সম্পাদন করার প্রতি পবিত্র কোরআনে অধিক হারে জোর দিয়েছেন, এটি এই জন্যই যাতে মানুষ নিজেদের শক্তি সামর্থ্য অনুযায়ী যতটা সম্ভব চেষ্টা করে। তারপর ক্ষমা এবং দয়ার যে উপকরণ আল্লাহ তাআলার অনুগ্রহ এবং কৃপাই হবে। আল্লাহ তাআলা তার বান্দার ভুল ত্রুটি এবং পাপ অনুযায়ী শাস্তি দেন, যতটুকু সে অপরাধ করবে ততটুকু শাস্তি দেবে, কিন্তু পুণ্যের প্রতিদান বলেন 10 গুণ বাড়িয়ে দেন, বরং এর চেয়েও বেশি দিয়ে থাকেন। তাই আল্লাহ তাআলার জান্নাতের উত্তরাধিকারী মানুষ তার সৎকর্মের মাধ্যমে হতে পারে না, বরং আল্লাহ তাআলার বিস্তৃত রহমত এবং কৃপার মাধ্যমে সে এই জান্নাত লাভ করতে পারে। তবে এর জন্য চেষ্টা এবং সৎ নিয়তের সাথে ন্যাক নিয়তের সাথে চেষ্টা করতে থাকা মানুষের দায়িত্ব, কারণ আল্লাহ তাআলা মানুষের হৃদয়কে খুব ভালোভাবে অবহিত আছেন। তাই মানুষের উচিত এই বিষয়টিকে দৃষ্টিপটে রেখে আত্মবিশ্লেষণ করতে থাকা চাই বা আত্মবিশ্লেষণ করতে থাকা উচিত, এবং এই চেষ্টা তখনই তোমরা করবে যখন তোমাদের হৃদয়ে তাকওয়া থাকবে। এই বিশ্লেষণ তখনই করবে যখন তোমাদের পদচারণা তাকওয়ার পানে হবে। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম তাকওয়ার গুরুত্ব সুস্পষ্ট করতে গিয়ে বলেছেন পবিত্র কোরআনে তার সকল নির্দেশের তুলনায় তাকওয়া এবং বিনয় অবলম্বন করার বিশেষ তাগিদ রয়েছে। কারণ হচ্ছে এই তাকওয়া সকল নোংরামি থেকে রক্ষার জন্য শক্তি প্রদান করে এবং প্রত্যেক নেকির প্রতি ধাবিত হওয়ার জন্য তোমাদেরকে শক্তি প্রদান করে। এত বেশি তাকিদ দিয়েছেন যে তাকওয়া যেন প্রত্যেক পর্যায়ে মানুষের জন্য শান্তি এবং নিরাপত্তার তাবিজ এবং সকল ফেতনা থেকে নিরাপদ থাকার জন্য এতে আল্লাহ তাআলা উপকরণ রেখেছেন। বলেছেন স্বার্থপরতা, অহংকার, হারাম সম্পদ পরিহার এবং মন্দকর্ম পরিত্যাগ করার নামও তাকওয়া। বর্তমান যুগে চতুর্দিকে পার্থিবতা এবং ফিতনা এবং নৈরাজ্যের উপর জোর দেওয়া হচ্ছে, ধর্মের নামধারী ওলামারা বিভিন্ন নৈরাজ্য এবং বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, এর কারণ হচ্ছে তাকওয়া ঘাটতি। আজ দেখুন পাকিস্তান অথবা আফগানিস্তান, এখানে এই এগুলোই হচ্ছে। মুসলমান দাবি করা সত্ত্বেও ধর্মের নামে যত মানুষকে হত্যা করা হচ্ছে এবং এরা এই ইসলামের নাম নিয়ে এগুলো করছে, এই অপকর্ম করছে। যেভাবে আমি আমার খুতবায় বলেছি, ইসলাম যা প্রেম প্রীতিশ এবং শান্তির ধর্ম, একে একটি উগ্র ধর্ম হিসেবে প্রমাণ করার অপচেষ্টা হচ্ছে। ইসলামের বিরুদ্ধবাদীরা এর থেকে অন্যায় ভাবে লাভবান হচ্ছে। আজ আহমদীরা যারা হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের হাতে বায়াত করেছেন এবং বায়াত করার তৌফিক পেয়েছেন, তার শিক্ষার আলোকে তাকওয়ার বিষয়কে অনুধাবন করে এই সুন্দর এবং তার যুক্তিপূর্ণ কালাম যা পবিত্র কোরআনের শিক্ষা অনুযায়ী হুকুকুল্লাহ এবং হুকুকুল ইবাদ আল্লাহ এবং আল্লাহর বান্দার প্রাপ্য অধিকার প্রদানের চেষ্টা করে। আর যখন সমগ্র বিশ্বে সর্বদা নৈরাজ্য এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, তখন আহমদীরাই যারা আন্তরিকভাবে ধর্মের উদ্দেশ্যে এইসব জলসার আয়োজন করেন, এবং এখন এই জলসা বিশ্বের সকল দেশে যেখানে আহমদীয়া জামাত প্রতিষ্ঠিত রয়েছে সেখানে উদযাপিত হয়। এই জলসার আদর্শ অনুধাবন করার চেষ্টা করে যে জলসা হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম তার জীবদ্ দশায় প্রবর্তন করেছেন, আজ এই যুক্তরাজ্যের যে বার্ষিক জলসা এই উদ্দেশ্যেই উদযাপিত হচ্ছে এবং হওয়া উচিত। অতএব সর্বদা মনে রাখবেন, এই উদ্দেশ্য অথবা সেই সব উদ্দেশ্য যা অর্জন করার জন্য হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম জলসা সালানার প্রবর্তন করেছিলেন, আমাদের দৃষ্টিপটে থাকা উচিত। এবং আমাদের এর সারাংশ যা আমি বলেছি এটি যে তাকওয়া উন্নতি করো। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম তার বাক্যে এই জলসার কিছু উদ্দেশ্য বর্ণনা করেছেন।
যা পড়ে এবং শুনে দিবালোকের মতো বিষয় স্পষ্ট হয় যে এই যুগে যেখানে সর্বত্র ফ্যাসাদ এবং বিশৃঙ্খলা বিরাজ করছে, তাকওয়ার দুর্গে, তাকওয়ার এই নিরাপদ দুর্গে মসীহ মওউদের হাত ধরেই স্থান পাওয়া সম্ভব। মসীহ মওউদের শব্দের উপর যদি মানুষ চিন্তা করে এবং ভাবে, আর যদি সবসময় স্মৃতিপটে এ কথা থাকে যে আমি তিনি আলাইহিসসালামের সাথে বয়াতের একটি অঙ্গীকার করেছি, নিজেকে অন্যদের তুলনায় ভিন্ন এবং স্বতন্ত্র রাখার দিকে অটোমেটিক্যালি দৃষ্টি নিবদ্ধ হবে যদি অঙ্গীকারের কথা মনে স্মরণ থাকে, কিন্তু হৃদয়ের ভিতরকার চেতনা যদি না জাগে তাহলে সহস্র বক্তৃতা এবং নসিহত শুনলেও কোনো লাভ হবে না। সাময়িকভাবে হয়তো হৃদয় মানুষের গলে, কিন্তু স্থায়ীভাবে দৃষ্টি সেদিকে যায় না বা নিবদ্ধ হয় না। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম জামাতের বন্ধুদের জলসায় ডেকেছেন, তার কারণ হলো তারা যেন হুজুর আলাইহিসসালামের সাহচর্যে নিজেদের ভিতর পবিত্র পরিবর্তন আনয়ন করে। তিনি বলেন যে মালাকাতের ফলে এমন এক পরিবর্তন যেন আসে যার ফলে হৃদয় সম্পূর্ণভাবে পরকালের দিকে ঝুঁকবে এবং হৃদয়ে খোদাভীতি সৃষ্টি হবে, তাকওয়ার ক্ষেত্রে আদর্শ হবে, খোদাভীতির ক্ষেত্রে আদর্শ হওয়া উচিত এবং হৃদয়ের নমনীয়তার ক্ষেত্রে আদর্শ হতে হবে, ভ্রাতৃত্ববোধের ক্ষেত্রে আদর্শ হওয়া উচিত, বিনয় সৃষ্টির উদ্দেশ্য, তাকওয়া সৃষ্টির উদ্দেশ্য এবং ধর্মীয় কাজের জন্য একটা উৎসাহ এবং উদ্দীপনা সৃষ্টি হল এর উদ্দেশ্য। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম দৈহিকভাবে আমাদের মাঝে এখন আর নেই, প্রশ্ন দ্বারায় যে সমস্ত বরকত এবং কল্যাণ রাজি যা জলসার সাথে সংশ্লিষ্ট তা কি ফুরিয়ে গেছে, তা কি শেষ হয়ে গেছে? যদি তাই হয় তাহলে এই জলসা বলির জলসার উদ্দেশ্য কি? কিন্তু না, কিন্তু আমাদের নেতা এবং আমাদের প্রভু মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর পক্ষ থেকে সংবাদ পেয়ে আমাদেরকে জানিয়েছেন যে মোহাম্মদী মসির আগমনের পর ইসলামের উপর আগত অন্ধকার যুগ চিরতরে মিটে যাবে। সুতরাং যে বিপ্লব হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম নিজ জামাতের মাধ্যমে পৃথিবীতে আনয়ন করতে চেয়েছিলেন সেই বিপ্লব স্থায়ী হওয়ার ছিল। সেই বিপ্লব স্থায়ী হলেই ইসলামের সূর্য নতুন উজ্জ্বলের সাথে উদিত হবে এবং পৃথিবীকে আলোকিত করবে। নিঃসন্দেহে সেই সমস্ত বৈশিষ্ট্য বা বিশেষত্ব যার কথা হযরত মসীহ ইসলাম উল্লেখ করেছেন তার সাহচর্যের, তার সান্নিধ্যের কল্যাণে, তার মান্যকারী, তার সাথী এবং সাহাবিদের ভিতর তাৎক্ষণিকভাবে এবং সুস্পষ্টভাবে তা পরিলক্ষিত হয়েছে এবং প্রকাশিত হয়েছে, একটা বিপ্লব পরিলক্ষিত হয়েছে তাদের জীবনে। কিন্তু তিনি আলাইহিসসালাম কোরআনের উজ্জ্বল এবং সমুজ্জ্বল শিক্ষার যেই তাফসীর করেছেন সেই তাফসীরের এক মহান ভাণ্ডার, সেই তাফসীরের এক মহান ভাণ্ডার তিনি আমাদের জন্য ছেড়ে গেছেন, আমাদের জন্য রেখে গেছেন।
খুদা তাআলা সে
আর খোদা তালার পক্ষ থেকে সংবাদ পেয়ে তিনি এই ঘোষণা করেছেন যে আল্লাহ তালা বলেন যে আমি এই জামাতকে যারা তোমার অনুসারী কিয়ামত পর্যন্ত অন্যদের বিরুদ্ধে জয়যুক্ত রাখব। এই বিজয় তাকওয়ার ক্ষেত্রে উন্নতির কারণে, পবিত্র পরিবর্তন আনয়নের কারণে হবে। আল্লাহ তাআলার প্রতিশ্রুতি রয়েছে, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ সেই সমস্ত লোকদের বন্ধু যারা ঈমান এনেছে তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন। সুতরাং যারা ইমানে উন্নতি করার চেষ্টা করবে, তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করবে, তাদের জন্য হযরত মুসা আলাইহিস তাকওয়ার ক্ষেত্রে উন্নতির জন্য যে জলসার সূচনা করেছেন সেই জলসা শুধু আধ্যাত্মিক উন্নতির কারণ হবে না তাদের জন্য, বরং অন্যদেরও পথ প্রদর্শনের তারা কারণ হবে এবং হতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার অপার কৃপায় আমরা প্রত্যেক বছর দেখি যে অনেক দুর্বল ইমানের অধিকারী মানুষ জলসায় অংশগ্রহণ করে একটা নতুন প্রেরণা এবং নতুন সংকল্প নিয়ে ফিরে যায়। আর আহমদী যারা আসে তাদের জন্য আহমদীয়ত সম্পর্কে জলসা শোনার পর তারা চিন্তা করতে বাধ্য হয়, তারা এই ইম্প্রেশন নিয়ে যায় যে আহমদীয়ত স্বতন্ত্র কোন জিনিস, ভিন্ন ভিন্ন কোন জিনিস। কিন্তু আমাদের সবসময় স্মরণ রাখতে হবে যে খোদার এই প্রতিশ্রুতি তাদের সাথে পুরা হবে যারা মসীহ মাউদ ইসলামের সত্যিকারের অনুসারী। তাই সবসময় দোয়ার মাধ্যমে এবং প্রচেষ্টার মাধ্যমে, সৎকর্ম এবং নেক কর্মের মাধ্যমে মসীহ মাউদের সত্যিকারের অনুসারী হওয়ার চেষ্টা অব্যাহত রাখতে হবে প্রত্যেক আহমদীকে। আর প্রকৃত অনুসারী হওয়া কিভাবে সম্ভব, তিনি বলেন নফসের নিছক কামনা বাসনাকে সম্পূর্ণভাবে পরিহার করে খোদার সন্তুষ্টির খাতিরে সেই পথ অবলম্বন করো যেই পথের তুলনায় সংকীর্ণ পথ। আর ভাবা যায় না পৃথিবীর বিলাসিতার পিছনে ছুটবে না, কেননা তা মানুষের খোদা থেকে বিচ্ছিন্ন করে। খোদার জন্য তিক্ত জীবনকে বরণ করো, অবলম্বন করো। সেই ব্যথা যার ফলে খোদা সন্তুষ্ট হয় তার সেই বিলাসিতা থেকে ভালো, যার ফলে খোদা সন্তুষ্ট হয় সেই পরাজয় যাতে খোদা সন্তুষ্ট হন তার সেই বিজয় থেকে অনেক শ্রেয় যা খোদার আজাবের কারণ হয়। যদি পরিচ্ছন্ন হৃদয়ে তোমরা তার দিকে ধাবিত হও তাহলে সকল পথে তিনি তোমাদের সাহায্য করবেন, আর কোন শত্রু তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তিনি বলেন যে খোদা তাআলা আমাকে সম্বোধন করে জানিয়েছেন, বলেছেন যে তাকওয়া এমন এক বৃক্ষ যা হৃদয়ে বপন করা লাগানো উচিত। তাকওয়া এমন একটি মূল, যদি সেই মূল না থাকে তাহলে সবকিছু বৃথা, যদি এই মূল বাকি থাকে তাহলে সবকিছুই সুষ্ঠ এবং সঠিক। তিনি বলেন যে নিজেকে নষ্ট করো, নিজেকে ধ্বংস করো, যদি সম্পূর্ণভাবে খোদার দিকে ঝুঁকো তাহলে দেখো আমি খোদার ইচ্ছা অনুসারে তোমাদের বলছি যে তোমরা খোদার এক মনোনীত জাতিতে রূপান্তরিত হবে। খোদা তালার মাহাত্ম্যকে হৃদয়ে স্থান দাও, তার একত্ববাদ এবং তহিদ শুধু মৌখিক ভাবে না বরং কার্যত তহিদের উপর প্রতিষ্ঠিত হোক, যেন খোদা তার এহসান এবং স্নেহ তোমাদের প্রতি প্রদর্শন করেন কিনা। হিংসা বিদ্বেষকে এড়িয়ে চলো, মানব জাতির প্রতি সত্যিকারের সহানুভূতি প্রদর্শন করো, সদ্নেকির সকল পথ অবলম্বন করো, জানা নেই যে কোন পথে তোমরা গৃহীত হতে পারো। এই হলো হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের কথা এবং নসিহত। সুতরাং আজ আল্লাহ তাআলা আমাদের জীবনে, আমাদের জীবদ্দশায় পুনরায় আরেকবার আমাদের সুযোগ দিয়েছেন আমাদের বয়াতকে, বয়াতের অঙ্গীকারকে নবায়ন করে সেই শিক্ষার উপর আমরা আমল করে যা তাকওয়াকে পুনর্জীবিত করে, সেই সারকে যেন ব্যবহার করে যা তাকওয়ার বৃক্ষের লালন পালনের জন্য আবশ্যক, সেই পানির মাধ্যমে, সেই পানের নিজ হৃদয়ে আমরা সিঞ্চন করে যার মাধ্যমে তাকওয়ার চারা বৃক্ষ বড় হতে পারে। এই উদ্দেশ্যে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম কয়েকটি কথা চিহ্নিত করেছেন, তা আমি উদ্ধৃতির মূলে আপনাদের সামনে উল্লেখ করেছি। তিনি বলেন যে নিজেদের পবিত্র শক্তিকে নষ্ট করো না। মানব প্রকৃতিতে আল্লাহ তাআলা যেই নেকি এবং পবিত্রতার বীজ রেখেছেন সে তার লালন এবং পালনের, সেই বীজকে লালন এবং পালনের চেষ্টা করা উচিত। নেকি এবং পুণ্যের সেই বীজ কেউ যুগের ইমামকে মানার সৌভাগ্য লাভ করেছে, আমরা যুগের ইমামকে মানার সৌভাগ্য লাভ করেছি, বা আজ পর্যন্ত আহমদীয়ত উপর প্রতিষ্ঠিত থাকার সৌভাগ্য হয়েছে, খেলাফতের সাথে সংশ্লিষ্ট থাকার সৌভাগ্য লাভ করেছি। এটিকে আমাদের ক্রমশ চমকানো উচিত, এতে উজ্জ্বল্য সৃষ্টির চেষ্টা অব্যাহত রাখা উচিত, তাকওয়ার মানকে উন্নত করার চেষ্টা করা উচিত। যদি পূর্বে পা পা হেঁটে আমরা যদি আমাদের স্রষ্টার দিকে অগ্রসর হতাম, এখন দ্রুত পায়ে আমাদের তাকে পাওয়ার জন্য অগ্রসর হওয়া উচিত, যেন আমাদের প্রিয় খোদা ছুটে এসে আমাদেরকে নিজ কোলে স্থান দেন। আজকে প্রত্যেক নেক ফিতরত মানুষই আহমদীয়ত গ্রহণ করে এবং আহমদীয়তের উপর প্রতিষ্ঠিত থাকে। সুতরাং এই নেক প্রকৃতিকে নষ্ট হওয়া থেকে বাঁচানোর জন্য, রক্ষার জন্য মুসলিম ইসলাম বলেন যে পবিত্র শক্তি যা তোমাকে দেয়া হয়েছে সেগুলোকে নষ্ট করো না, এই শক্তিকে বাঁচানোর জন্য অব্যাহত সংগ্রামের প্রয়োজন। আর নেকি করার যে নসিহত করা হচ্ছে, যে সুন্দর কথা বলা হচ্ছে এবং পবিত্র শক্তিকে কাজে লাগানোর কথা হচ্ছে, হযরত খলিফা আউয়াল বলেন যে আমি এক বুজুর্গের কাছে যেতাম, কিছুদিন আমি তার কাছে যাইনি, তিনি অভিযোগ করলেন এবং বললেন যে কোন সময় কসাইকে মাংস কাটার সময় ছুরি, একটি ছুরি অন্যটির উপর ঘষতে দেখেছো? খলিফা আউয়াল বললেন যে হ্যাঁ দেখেছি। তখন সেই বুজুর্গ বললেন যে ছুরিতে ছুরি ঘষার উদ্দেশ্য হলো মাংস কাটার সময় যে চর্বি ছুরিতে জমে যায়, এর উদ্দেশ্য হলো ছুরিকে পরিষ্কার করা এবং ছুরি যেন এর ফলে কাজ করে। একইভাবে আপনি যখন আমার কাছে আসেন আধ্যাত্মিক আলোচনার ফলে আমার ভিতর আধ্যাত্মিক প্রখরতা সৃষ্টি হয়, তাই সাক্ষাৎ অব্যাহত রাখা উচিত। মোমেনের কাজ হলো নিজের পবিত্র শক্তি নষ্ট করার পরিবর্তে তাতে আরো উজ্জ্বল্য সৃষ্টি করা, যেন যেখানে এটি নিজের সংশোধনের কারণ হবে অন্যের জন্য এক উপকারী কল্যাণকর সত্তায় মানুষ পরিণত হতে পারে। আর তিনি যে প্রথম কথা এখানে বলেছেন তা হলো আল্লাহ তাআলার দিকে ঝুঁকো, খোদা তাআলার দিকে ঝুঁকা বা বিনত আল্লাহ দরবারে বিনত হওয়া কি, তা হলো তার জিকির, তাকে স্মরণ করা এবং তার ইবাদত করা, আর এটি খোদার নৈকট্য দান করে থাকে। যদি মানুষ সত্যিকার অর্থে রহমান খোদার বান্দা হওয়ার চেষ্টা করে, তাহলে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে তোমরা খোদা তাআলার এক মনোনীত এবং নির্বাচিত জাতিতে রূপান্তরিত হবে, তোমরা এমন মানুষে রূপান্তরিত হবে যারা খোদার দৃষ্টিতে পছন্দনীয়। সুতরাং খোদার পছন্দনীয় এবং প্রিয় হওয়ার জন্য ইবাদত এবং জিক্রে ইলাহির দিকে মনোযোগ দেয়া আবশ্যক, আর এটি তাকওয়ায় উন্নতির কারণ হয়ে থাকে। শর্ত হলো শুধু খোদার খাতিরে এগুলো করা উচিত, করতে হবে। ইবাদতের যে রীতি আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন সেগুলোর প্রথমটি হলো নামাজ, শর্ত হলো সঠিকভাবে যদি নামাজ পড়া হয়, তাহলে এই নামাজই তাকওয়া সৃষ্টি করে এবং পাপ থেকে মানুষকে বিরত রাখে। আল্লাহ তাআলা বলেন যে আকিমুসসালাতা ওয়াত্তাকু, নামাজ কায়েম করো এবং আল্লাহর তাকওয়া অবলম্বন করো। তো নামাজ কায়েমের অর্থ হলো সমস্ত শর্ত সাপেক্ষে রীতিমতো নামাজ পড়ো, তাহলে নামাজ তোমাদেরকে তাকওয়ার পথে পরিচালিত করবে এবং সকল পাপের মুখে তোমাদের জন্য ঢাল হিসেবে কাজ করবে। এরপর আল্লাহ তাআলা বলেন যে আকিমুস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজ কায়েম করো, নিশ্চয় নামাজ সমস্ত ঘৃণ্য এবং অপছন্দনীয় কথা থেকে মানুষকে বিরত রাখে, আর আল্লাহর স্মরণ সবচেয়ে বড় কাজ। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে নামাজ এমন এক পুণ্য কর্ম যা করলে শয়তানি দুর্বলতা দূরীভূত হয়, আর এরই নাম হলো দোয়া। শয়তান চায় যে মানুষ যেন এক্ষেত্রে দুর্বলতা প্রদর্শন করে, কারণ সে জানে যে মানুষ নিজের যত সংশোধন করবে নামাজের মাধ্যমেই আত্মসংশোধন করবে, তাই নামাজে যে দুর্বলতা দেখা দেয় তা শয়তানি আক্রমণের কারণে হয়। আর নামাজেই এক প্রকারের দোয়া, আর নামাজেই আল্লাহ তাআলার স্মরণ বা আল্লাহর জিকিরের দিকে মানুষকে মনোযোগী রাখে। অনেকেই মনে করে যে আল্লাহ তাআলাকে স্মরণ করেছি, আল্লাহ জিকির করছি, নামাজ না পড়লেও চলবে, জিকির যথেষ্ট। এটি ভুল কথা। হুজুর বলছেন আল্লাহ তাআলা সর্বত্র কোরআনে নামাজ কায়েম করার নির্দেশ দিয়েছেন, তাই ফরজ বা আবশ্যকীয় নামাজ, ফরজ নামাজকে তমাম শর্ত সাপেক্ষে আদায়ের পর নফল নামাজ পড়া উচিত, যেন তাকওয়ার মান ক্রমশ উন্নত হয়, এক স্থানে যেন মানুষ স্থির স্থবির না হয়ে যায়। জিক্রুল্লাহ আকবার, এর অর্থ হল খোদা তালার স্মরণ, খোদাকে নামাজে যেভাবে জিকির করা হয় সেটি সবচেয়ে বড় জিকির। যেভাবে নামাজে খোদার জিকির হয় সেটি সবচেয়ে বড় জিকির। সূরা জুমায় আল্লাহ তাআলা বলেন যে এদা নুদি আলি সালাতে মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, অর্থাৎ জুমার দিন যখন নামাজের জন্য ডাকা হয় আল্লাহ তাআলার স্মরণের দিকে ছুটে যাও, আল্লাহ স্মরণের জন্য ছুটে যাও, নামাজই সবচেয়ে উত্তম এবং মহান জিকির। আবার বলেন ফায়দা কোদেয়াতি সালাতু ফাজকুরুল্লাহ কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম ফায়দা ফায়দাত ইতমানান্তুম ফাকিমুস সালাত ইন্না সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। যখন নামাজ শেষ হয়ে যায় আল্লাহ তাআলাকে দাঁড়িয়ে বসে পার্শ্ব দেশে স্মরণ করো, এরপর যখন শান্তির পরিবেশ ফিরে আসে তাম শর্ত সাপেক্ষে নামাজ পড়ো, কেননা যথাসময়ে রীতিমতো নামাজ পড়া মোমেনদের জন্য আবশ্যক। যুদ্ধের পরিস্থিতিতে বা হাঙ্গামি পরিস্থিতিতে বা সফরে যদি, যেখানে এই আয়াতে নামাজ কসরের নির্দেশ দেওয়া হয়েছে, এই যে কিছুটা ঘাটতি দেখা দেয় এর, এটিকে উঠতে বসতে সকল অবস্থায় জিকরে ইলাহির মাধ্যমে দূর করতে হয়, কেন আল্লাহর জিকের ব্যাপারে মানুষ উদাসীন। এরপর যখন শান্তির দিন ফিরে আসে, নর্মাল অবস্থা ফিরে আসে, তখন যথাসময়ে নামাজ পড়া আবশ্যক। সুতরাং নামাজ বাদ দিয়ে জিকরে ইলাহি কোনো জিকরে ইলাহি নেই, জিকরে ইলাহি নামাজের বিকল্প হতে পারে না, এটি একটি অতিরিক্ত বিষয় যা ইবাদতে যে ঘাটতি থেকে যায় তা পূরণের জন্য এবং খোদা তাআলাকে মনে রাখার জন্য, যেন খোদা তাআলা কথা মনে থাকে। এর অর্থ এটিও নয় যে যদি সময় মতো নামাজ পড়ো তাহলে আর কোনো জিকিরের প্রয়োজন নেই, এই অর্থ করা যাবে না, বরং এই নামাজ এই জন্য যেন খোদা তাআলার কথা সবসময় মনে থাকে। তাই হাদিসে আছে যে এক নামাজের পর দ্বিতীয় নামাজের জন্য অপেক্ষা করা, এটি মুমিনের একটি লক্ষণ। এই অপেক্ষা তখনই সম্ভব যদি হৃদয়ে খোদা তাআলার কথা জাগ্রত থাকে, স্মৃতিপটে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ আমাদের সামনে রয়েছে, তাঁর জিহ্বা সবসময় খোদার স্মরণে রত থাকত, কিন্তু হাদিসে তার যথাসময়ে নামাজ আদায়ে নফল পড়া দীর্ঘ রুকু এবং সেজদার কথাও দেখা যায়, যার কেউ কখনো মোকাবেলা করতে পারবে না। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঘুমন্ত অবস্থায়ও আমি জিকরে ইলাহিতে রত থাকি, কিন্তু খোদা তাআলার নির্দেশ অনুসারে রাতের বেশিরভাগ সময় নফলে তিনি অতিবাহিত করতেন। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে প্রকৃতপক্ষে রীতি হল যদি মানুষকে কোনো বিশেষ গন্তব্যে পৌঁছতে হয় তার জন্য হাঁটার প্রয়োজন হয়। যত দীর্ঘ সেই পথ হবে ততই দ্রুত এবং দ্রুতগতি প্রচেষ্টা পরিশ্রম এবং দীর্ঘ সময় তাকে হাঁটতে হবে। তাই আল্লাহ পর্যন্ত পৌঁছাও তো একটি গন্তব্য, আর এর দূরত্ব অনেক বেশি এবং পথ অনেক দীর্ঘ। যে ব্যক্তি খোদার সাথে মিলিত হতে চায় তার দরবারে পৌঁছার বাসনা যে রাখে তার জন্য নামাজ হলো একটি বাহন বা গাড়ি, যে গাড়িতে বসে সে দ্রুত সেখানে পৌঁছতে পারে। আর যে নামাজ পরিত্যাগ করেছে সে কিভাবে পৌঁছবে? তিনি বলেন যে সত্যিকার অর্থে যখন থেকে মুসলমানরা নামাজ ছেড়ে দিয়েছে বা নামাজ কে হৃদয়ের প্রশান্তি আরাম এবং ভালোবাসার সাথে নামাজের তত্ত্ব সম্পর্কে অবহিত হয়ে পড়া ছেড়ে দিয়েছে তখন থেকে ইসলাম ক্রমশ অধপতিত হতে থাকে। সেই যুগ যখন রীতিমতো সুন্দরভাবে সাজিয়ে গুজে নামাজ পড়া হতো, দেখো ইসলামের জন্য কত স্বর্ণ যুগ ছিল সেই যুগ। একবার ইসলাম সারা পৃথিবীকে করতলগত করেছিল, যখন থেকে তারা নামাজ ছেড়েছে তখন তারা অন্যের অধীনস্থ হয়ে গেছে। হৃদয়ের বেদনার সাথে পঠিত নামাজই সমস্ত সমস্যা থেকে মানুষকে মুক্তি দেয়। আমাদের বারংবারের অভিজ্ঞতা এটি যে প্রায় সময় কোনো সমস্যা যখন দেখা দেয় দোয়া করা হয়, নামাজ চলাকালেই খোদা তাআলা সেই সমস্যার সমাধান করে দেন। আর তিনি বলেন নামাজ কি? নামাজ হলো এক প্রকারের দোয়া যা মানুষকে সকল পাপ এবং অশ্লীলতা থেকে নিরাপদ রেখে নেকি এবং খোদা তালার নেয়ামতের যোগ্য করে। বলা হয় আল্লাহ শব্দটি হল ইসমে আজম, আল্লাহ তার সমস্ত বৈশিষ্ট্যকে আল্লাহ শব্দের অধীনে রেখেছেন। আল্লাহর নাম হলো আল্লাহ, এটি সবচেয়ে বড় নাম। আল্লাহর অন্যান্য বৈশিষ্ট্যাবলী এই আল্লাহ নামের অধীনস্থ। তিনি বলেন যে একটু ভাবো, নামাজের সূচনা আজান থেকে হয়, আজান আল্লাহু আকবরের মাধ্যমে আরম্ভ হয়, খোদা তালার নামে আরম্ভ হয়, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহর সত্তায় তা সমাপ্ত হয়। এটি এই গর্ব ইসলামে ইবাদতেই করতে পারে, এর সূচনা এবং সমাপ্তিতে উদ্দেশ্য হলো আল্লাহ, অন্য কিছু নয়। তিনি বলেন যে আমি দৃঢ় প্রত্যয়ের সাথে দাবির সাথে বলতে পারি এই ধরনের ইবাদত কোনো জাতি বা গোষ্ঠীতে আপনি দেখবেন দেখা যাবে না। তো নামাজ সেই দোয়া যাতে আল্লাহ যা আল্লাহর সবচেয়ে বড় নাম এটিকে প্রাধান্য দেওয়া হয়েছে। একইভাবে মানুষের ইসমে আজম বা সবচেয়ে বড় কাজ হলো ইস্তেকামত, অর্থাৎ ইসমে আজমের ইস্তেকামত বা অর্থ হলো দৃঢ় চেতনা। ইসমে আজম অর্থ হলো মানুষ হওয়ার যে পরাকাষ্ঠা সেটিকে অর্জন করা। সুতরাং খোদার নৈকট্য অর্জনের জন্য দৃঢ় চিত্ততার সাথে তার বর্ণিত রীতি অনুসারে ইবাদতের প্রতি মনোযোগ দিতে হবে। তিনি আরো বলেন যে মানুষের সবচেয়ে বড় পরাকাষ্ঠা হলো ইস্তেকামত, অর্থাৎ দৃঢ় চিত্ততা, স্থায়ীভাবে খোদার দরবারে বিনত এবং ঝুঁকে থাকা। সুতরাং এদিকে দৃষ্টি বা মনোযোগ দেওয়ার প্রয়োজন আছে। হযরত মসীহ আলাইহিস সালাম যেভাবে বলেছেন নামাজ পড়া উচিত, সুতরাং জসার এই দিন যে একটা বিশেষ পরিবেশ আমাদের উপহার দিচ্ছে, যেখানে বা জামাত নামাজ হয়, নফলেরও ব্যবস্থা করা হয়, আধ্যাত্মিক উন্নতির জন্য আল্লাহ এবং রসুলের কথা এখানে হয়।
একটি পবিত্র পরিবর্তন আমাদের মাঝে সৃষ্টি করার আপ্রাণ চেষ্টা করা উচিত, এবং এগুলো আমাদের মাঝে পবিত্র পরিবর্তন সৃষ্টির মাধ্যম হওয়া উচিত। কিন্তু এখানে আমি আরেকটি কথা স্পষ্ট করতে চাই, জলসার দিনগুলোতে যদি নামাজ জমা হয় এটি এই কারণে হয় যে বাহির থেকে আগত মেহমানদের সুযোগ সুবিধা এবং জলসার অনুষ্ঠান যেখানে আল্লাহ আল্লাহ রসুলের জিকির হয়ে থাকে, তো এমন পরিস্থিতিতে আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নত কর্তৃক এটি প্রমাণিত, তাই নামাজ জমা করা হয়। কিন্তু কোন মানুষকে অভ্যস্ত হওয়া উচিত নয় বা জমা নামাজে জলসার আয়োজন তো মানুষের মধ্যে আধ্যাত্মিক পরিবর্তন সৃষ্টি করার জন্য। এই দিনগুলোতে প্রত্যেক অংশগ্রহণকারী এটি অনুভব করেন যে একটি বিশেষ আধ্যাত্মিক অবস্থা তার উপরে বিরাজমান, বরং অনেককে আল্লাহ তাআলা এই দৃশ্য দেখিয়েও থাকেন। মোট কথা, নূরের বাড়ি বর্ষিত হচ্ছে। এটি এই জন্য যে সবকিছু খোদা তাআলার সন্তুষ্টির জন্যই এখানে করা হয়, তাই যারাই এই জলসায় নেক নিয়তে অংশ নেন, তারা আল্লাহ তাআলার ফজলকে প্রত্যক্ষ করেন, বরং প্রতি বছর অনেক অহমদীয় কথা স্বীকার করেন যে আমরা একটি মহান পরিবেশ দেখে এসেছি যা আমাদের হৃদয়কে জিতে নিয়েছে। এটি এমন একদিন যা সাধারণ দিন থেকে ভিন্ন, তাই এই দিনগুলোতে যদি নামাজ জমা করার সুযোগ আল্লাহ তাআলা দিয়ে থাকেন, তাহলে এটি আল্লাহ তাআলা কর্তৃক প্রবর্তিত একটা বিশেষ ব্যবস্থা। কোনো যুবক বা অন্য কাউকেই এর থেকে এই ধারণা করা উচিত নয় যে সাধারণ পরিস্থিতিতেও নামাজ জমা করা যাবে। সাধারণ পরিস্থিতিতে কিতাব মাওকুতা অর্থাৎ নির্ধারিত সময়ে নামাজ আদায় করতে হবে। তাই আমাদেরকে সর্বদা মনে রাখতে হবে এই জলসায় অংশগ্রহণ করার ফলে আমাদের আধ্যাত্মিক মান উন্নত হওয়া উচিত, আমাদের ইবাদতে আমাদের ইবাদত উন্নতির দিকে ধাবিত হওয়া উচিত, যা আমাদেরকে খোদা তালার নৈকট্য প্রদান করবে। এটি তখনই সম্ভব হবে যেভাবে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, খোদার মাহাত্ম্য তোমাদের হৃদয়ে ধারণ করো, আর তার তৌহিদের শিকার কেবল মৌখিকভাবেই করো না, বরং তোমাদের কর্ম দ্বারা প্রমাণ করে দেখাও, এবং এই মাহাত্ম্য এবং শ্রেষ্ঠত্ব তখন তোমাদের হৃদয়ে প্রথিত হতে পারে যখন তোমরা সকল শক্তির উৎস স্থল তোমরা মনে করবে, তখনই এই খোদাকে তোমরা বড় মনে করবে। আর এই অবস্থা সৃষ্টি হবে এটিও আল্লাহ তাআলার ফজলেই, তার ফজল অন্বেষণ করার জন্য তার সম্মুখে বিনত হওয়া প্রয়োজন। আর এই তোমাদের এরূপ কর্মই তার মনোযোগকে আকৃষ্ট করবে। যখন সকল জাগতিক কাজকর্ম দায় দায়িত্ব থেকে মুক্ত হয়ে খোদার দিকে তোমাদের মনোযোগ নিবদ্ধ হবে, তখন এটি আল্লাহ তাআলার মূলত স্বীকার বা এই বিষয়ের প্রতি মনোযোগ আকর্ষণ করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম ওয়ালা যিকরিল্লাহ। হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি তোমাদেরকে যেন আল্লাহর যিকিরতে উদাসীন না করে, তাই এই উদাসীনতা থেকে রক্ষা পাবার নামই তৌহিদের সত্যিকার স্বীকৃতি দেওয়ার মাধ্যম। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখন তোমরা এরূপ বাস্তব তোমাদের কর্ম দ্বারা এটি স্বীকার করবে, তখন আল্লাহ তাআলা তোমাদের প্রতি তার দয়ার বিকাশ ঘটাবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ রাখব। তাই আল্লাহ তাআলা তার বান্দাদের বিনা প্রতিদানে ছেড়ে দেন না, বরং তার দয়া এবং অনুগ্রহ প্রকাশ করেন। আল্লাহ তাআলার ইবাদত এবং আল্লাহ তাআলার জিকির দ্বারা তোমরা তাকে স্মরণ করো। আর আল্লাহ তাআলাকে স্মরণ করার অর্থ কি? এটি যে তিনি তার বান্দাকে সেইসব পুরস্কারে পুরস্কৃত করেন যা আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য যোগ্য মনে করেন। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পবিত্র কোরআনে উযকুরুনি আযকুরুকুম অশকুরুলি ওয়ালা তাকফুরুন, হে আমার বান্দা, তুমি আমাকে স্মরণ করো এবং আমার স্মরণে ব্যাপৃত থাকো, আমিও তোমাদেরকে বিস্মৃত হব না, তোমাদের খেয়াল রাখব এবং আমার প্রতি কৃতজ্ঞ হও এবং আমার পুরস্কারের মূল্যায়ন করো এবং অস্বীকার করো না। এই আয়াত থেকে সুস্পষ্টভাবে জানা যায়, জিকরে ইলাহি তিনি বলেন, এই আয়াত থেকে সুস্পষ্টভাবে জানা যায় যে জিকরে ইলাহি মধ্যে এবং এর থেকে একে উপেক্ষা করার নাম হচ্ছে কুফরি। আর যে কে কুফর করেছে আর কে মোমেন এটি সুস্পষ্ট। আল্লাহ তাআলা পাঁচ বেলার নামাজ আমাদের জন্য নমুনা হিসেবে নির্ধারণ করেছেন, নতুবা খোদা তালার স্মরণে প্রত্যেক মুহূর্ত তোমাদের হৃদয় ব্যাপৃত থাকা উচিত। খোদার স্মরণে হৃদয় সর্বদা ব্যাপৃত থাকা উচিত এবং কখনো কোনো এক মুহূর্তের জন্য বিস্তৃত হওয়া উচিত নয়। ওঠা বসা চলা ফেরা সর্বদা প্রতিটি মুহূর্ত তার স্মরণে ব্যাপৃত থাকা এমন এক কাজ যে এর ফলে মানুষ বলে দাবি করার যোগ্যতা অর্জন করে। খোদা তালা এই ধরনের মানুষের উপর নির্ভর করতে পারেন। অতএব আমাদের ইবাদত এবং আমাদের জিকিরের সেই মান অর্জন করা উচিত, তাহলে আল্লাহ তাআলার নৈকট্য আমরা সর্বদা লাভ করব। অতঃপর তাকওয়া লাভ করার জন্য হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম আমাদেরকে হুকুকুল্লাহ আল্লাহর ইবাদতের পর আল্লাহর বান্দাদের প্রাপ্য অধিকার প্রদানের প্রতিও মনোযোগ আকর্ষণ করেছেন। তিনি বলেন, ঈর্ষা এবং বিদ্বেষের ফলে ঈর্ষা বিদ্বেষ পরিহার করো, কেবল এটি নয় যে তোমরা অহংকার থেকে বাঁচবে, বরং তিনি বলেছেন সবার সাথে সহানুভূতিশীল হও, সবার প্রতি সহানুভূতিশীল হও, যে আপনজন জামাতি ভাবে ভাই ভাই তাদের সাথে তো কোনো অহংকার করা বা আত্মভরিতা করা বা তাদের ক্ষতি করার প্রশ্ন আসে না। একজন আহমদের এই বৈশিষ্ট্যই হওয়া উচিত। তিনি বলেন একে পরিহার করো, কেননা তোমাদের মান এরূপ হওয়া উচিত, সকল মানব জাতির প্রতি তোমরা সহানুভূতিশীল হও। এবং এটি তিনি বয়াতের শর্তের মধ্যে নির্ধারণ করেছেন, যেভাবে বলেছেন সাধারণ মানুষের প্রতি সহানুভূতিশীল হও এবং যতটুকু সম্ভব খোদার প্রদত্ত শক্তি এবং নিয়ামত দ্বারা মানুষের সেবা করার চেষ্টা করো। সহানুভূতি ততক্ষণ পর্যন্ত সৃষ্টি হতে পারে না যতক্ষণ পর্যন্ত মানুষের হৃদয় সব ধরনের পঙ্কিলতা এবং অহংকার থেকে মুক্ত না হয়। অপরের সাথে যে সহানুভূতির নির্দেশ এমন হয়ে থাকে, তাহলে আপনজনদের সাথে কিভাবে সহানুভূতি রাখতে হবে তা আপনার তা অনুমেয়। হাদিসে এসেছে, একে অপরের প্রতি বিদ্বেষ রেখো না, হিংসা করো না, সম্পর্ক ছিন্ন করো না, তোমাদের আত্মীয়তার সম্পর্ক তোমরা ছিন্ন করো না, বরং আল্লাহ তাআলার বান্দা এবং ভাই ভাই হয়ে তোমরা জীবনযাপন করো। কোন মুসলমানের জন্য এটি বৈধ নয় যে তিনি তার ভাইয়ের সাথে তিন দিনের চেয়ে বেশি অসন্তুষ্ট থাকবে এবং তার সাথে সম্পর্ক ছিন্ন করবে। আর এটি আল্লাহ তাআলার এই নির্দেশ অনুযায়ী, এই হাদিস অনুযায়ী যা তেলাওয়াত করা হয়েছে, যাতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিয়া ওয়ালা তাফাররাকু, আল্লাহ তাআলার রজ্জুকে সমবেতভাবে দৃঢ়ভাবে ধারণ করো আর অস্বীকারীদের অন্তর্ভুক্ত হয়ো না। এতে আল্লাহ তাআলার রজ্জু দৃঢ়ভাবে ধারণ করার যে নির্দেশ, এই রজ্জু কি? এক হচ্ছে আল্লাহ তাআলার আদেশ, নিষেধ, সেই শরীয়ত যা খোদা তাআলা পবিত্র কোরআনের আকারে আমাদের কাছে অবতীর্ণ করেছেন। যদি এই নির্দেশের উপর আমল না করো আর সেসব ঘটনার প্রতি মনোযোগ না দাও যা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নবীদের বরাতে বর্ণনা করেছেন, অথবা অন্য যেভাবেই বর্ণনা করেন না কেন, তাহলে এর যে ফলাফল তা তোমাদের জন্য মন্দ হবে, যা পূর্ববর্তী জাতিদের হয়েছিল। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন, এই যে ঘটনা বলি এটি কেবল কাহিনী হিসেবে বর্ণিত হয়নি, বরং এগুলো ভবিষ্যৎবাণী তোমাদেরকে সাবধান বা সতর্ক করার জন্য। যদি তোমাদের কর্ম আল্লাহ তাআলা কর্তৃক নির্দেশিত যে শিক্ষা সে অনুযায়ী না হয়, তাহলে তোমাদের পরিণতিও এরূপ মন্দই হবে। যেভাবে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেছেন, নেকির সব পথ তোমরা অবলম্বন করো। আমরা জানি না কোন পথে তোমরা, কোন কর্মে তোমরা আল্লাহ তাআলা তোমাদের কবুল করবেন। এই নির্দেশ সর্বদা আমাদের দৃষ্টিতে রাখা উচিত। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম অত্যন্ত কঠোরভাবে সতর্ক করেছেন, যে ব্যক্তি কোরআন শরীফের 700 আদেশ নিষেধ একটি আদেশ নিষেধকে উপেক্ষা করে সে নিজের হাতে মুক্তির পথ রুদ্ধ করে দেয়। এটি আমাদের কল্যাণ এবং তাকওয়ার ক্ষেত্রে উন্নতির জন্য আবশ্যক। অতএব জেনে বুঝে পবিত্র কোরআনের কোন আদেশকে পরিহার করা, অস্বীকার করা, তারপর করতেই থাকা হটকারী হয়ে একই আল্লাহ তালার শাস্তিকে প্রজ্বলিত করতে পারে, ক্রোধান্বিত হতে পারেন আল্লাহ তালা। যখন এমন পরিস্থিতি সৃষ্টি হবে তখন খোদার নিয়ামত তোমাদের উপর থেকে উঠে যাবে। তাই মানুষের সকল শক্তি সামর্থ্য সে অনুযায়ী তার চেষ্টা করা উচিত, মন্দ থেকে যতটুকু সম্ভব যেন সে নিজেকে রক্ষা করে। পবিত্র কোরআনের যে শিক্ষা নিজের উপর বাস্তবায়ন করুন। যাতে হাবলুল্লাহ বা আল্লাহর রজ্জুর সাথে আপনারা সংযুক্ত থাকতে পারেন। তারপরে হাবলুল্লাহর আরেকটি অর্থ হচ্ছে আল্লাহ তাআলা নবীগণ, আর সবচেয়ে বেশি হযরত আকদাস মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি খাতামুল আম্বিয়া ছিলেন, তিনি হচ্ছেন আল্লাহর রজ্জু, আর এটি আমাদের বিশ্বাস। এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করার চেষ্টা একজন মুমিনের জন্য অবশ্য কর্তব্য। তখনই সে এই হাবলুল্লাহকে ধারণ করবে, তখনই মানুষ আল্লাহ তাআলার ভালোবাসাকে আকৃষ্ট করতে পারবে, যেভাবে আল্লাহ তাআলা তার মাধ্যমে ঘোষণা করিয়েছিলেন, কুল ইন কুনতুম তুহিবুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিবকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম। তুমি বলে দাও হে লোক সকল, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ভালোবাসতে চাও, তাহলে আমার আনুগত্য করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আর তোমাদের অপরাধ সমূহ ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত খাতামুল আমবিয়া হযরত খাতামুল আমবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার।
বাস,
অতএব মুহাব্বতের রাসূল কে লিয়ে এই ভালোবাসা লাভ করার জন্য সকল ওই সকল নির্দেশের উপর আমল করা একান্ত আবশ্যক, যার দৃষ্টান্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্মুখে স্থাপন করেছেন। আল্লাহ তাআলা কোন কোন পথে কোন কোন মাধ্যম বলেছেন যে মাধ্যমে আমরা এই রজ্জুর সাথে চিমটে থাকতে পারবো। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রজ্জু একমাত্র রজ্জু, যেভাবে আমি বলেছি যে তার সর্বোত্তম আদর্শের অনুযায়ী আপনার আমল করুন, যা খোদার কাছে পৌঁছানোর এবং তার সন্তুষ্টি লাভের মাধ্যম হতে পারে। এরপর এ যুগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষ্ঠাবান প্রেমিকের সাথে সত্যিকার সম্পর্ক স্থাপন, এটি হচ্ছে আল্লাহ তাআলার রজ্জু, যা আমরা হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের কাছ সাথে বায়াতের অঙ্গীকার করে করেছি। এটি সেই রজ্জু যা আমাদের নাজাত বা মুক্তির কারণ, কেননা তিনি এই যুগে জীবন্ত খোদার সাথে সম্পর্ক যুক্ত হওয়ার রীতি এবং নীতি বা পদ্ধতি শিখিয়েছেন। তিনি সেই ব্যক্তি যিনি আমাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রেম এবং প্রীতি এবং ভালোবাসার বন্ধনে আবদ্ধ হওয়ার পদ্ধতি শিখিয়েছেন। তিনি সেই রজ্জু যার সম্পর্কে খোদা তাআলা বলেছেন, ওয়া আখরিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, এই কথা বলে তাকে ধারণ করার বা এই রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করার উপদেশ দিয়েছেন। অতপর হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের জামাতে খিলাফতের স্থায়ী ব্যবস্থাপনা হচ্ছে সেই রজ্জু যার ভবিষ্যৎবাণী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, এবং যা সম্পর্কে খোদা তাআলার কাছ থেকে শুভ সংবাদ খোদা তাআলা সুসংবাদ দিয়েছিলেন, আর সেই সুসংবাদ হচ্ছে ওয়াদাল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইয়াস্তাকবিরুনা ফিল আরদি কামা ইস্তাকবালাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল লাযী তাদালাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। তোমাদের মধ্যে হতে যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের সাথে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি অবশ্যই তাদেরকে পৃথিবীতে খলিফা নিযুক্ত করবেন, যেভাবে তিনি তাদের পূর্ববর্তীদেরকে খলিফা নিযুক্ত করেছিলেন, এবং অবশ্যই তিনি তাদের জন্য তাদের দীনকে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে দিবেন যাকে তিনি তাদের জন্য মনোনীত করেছেন, এবং তাদের ভয়ভীতির অবস্থার পর একে নিরাপত্তায় পরিবর্তন করে দিবেন। অতএব এটিও একটি পুরস্কার যা খেলাফতের রজ্জু হিসাবে আল্লাহ তাআলা হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের জামাতকে এই যুগে দান করেছেন, যা জামাতকে একত্রিত রাখার মাধ্যম, পারস্পরিক ভালোবাসা দয়া এবং প্রেম প্রীতি সৃষ্টির মাধ্যম, এবং আল্লাহর সাথে ভালোবাসার কারণে আমরা একে অপরের বন্ধু হয়ে গেছি, ভাই হয়ে গেছি। এই প্রেম প্রীতি দয়া ভালোবাসা আল্লাহ তাআলার একটা মহা অনুগ্রহ আমাদের প্রতি, যা জামাতকে নিরাপত্তা দিয়েছেন, এবং এটি আমাদের জন্য
বিরোধীদের ক্রোধান্বিত করছে এবং তাদের ক্রোধ ক্রমশ বেড়েই চলেছে। এই যুগে যখন সর্বত্র ফিতনা ফাসাদের অগ্নি জ্বলছে, খিলাফতের নিয়ামতের কারণে আমরা হযরত মসীহ মওউদ ইসলাম, যিনি এই যুগে নিরাপত্তার দুর্গ, তার কারণে আমরা এই ফিতনা থেকে নিরাপদ। অতএব এই রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং এই নেয়ামত থেকে তারাই লাভবান ও উপকৃত হবে যারা আল্লাহর ইবাদত করবে। আর ইবাদতের জন্য খেলাফতের সাথে সংশ্লিষ্ট লোকদের যে পথ বলা হয়েছে তা হল নামাজ কায়েম। অতএব এই হাবলুল্লাহ আল্লাহর রজ্জু আল্লাহর অধিকার এবং বান্দাদের অধিকারের প্রতি মনোযোগ নিবদ্ধ করবে। এই দুই অধিকার প্রদানের মাধ্যমে যেন আল্লাহর নিয়ামতের ওয়ারেস হতে পারি আমরা। আজকে উম্মতে মুসলিমায় একমাত্র জামাতে আহমদিয়া খেলাফতের সাথে সংশ্লিষ্টতা বা খেলাফতের কারণে ভাই 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 হয়ে গেছে এবং ভ্রাতৃত্বের এক অনুপম দৃষ্টান্ত এই জামাত পৃথিবীর সামনে উপস্থাপন করতে পারে এবং করছে। সুতরাং এই নিয়ামতকে আপনারা মূল্যায়ন করুন। জলসার এই দিনগুলোতে নিজেদের ভিতর পবিত্র পরিবর্তনের জন্য দোয়ার পাশাপাশি খেলাফতের দৃঢ়তা এবং এর সাথে নিজের সংশ্লিষ্টতার জন্য অনেক দোয়া করুন। এই দিনে দিনগুলোতে ভাই ভাই হওয়ার একটা দৃষ্টান্ত তুলে ধরুন, পরস্পরের জন্য দোয়া করুন। ওয়াকফে জিন্দেগি, ওয়াকফে নেওয়া এবং জামাতের কর্মীদের জন্য অনেক দোয়া করুন। সালামের প্রচলন করুন, সর্বত্র সালাম এবং শান্তির পয়গাম এবং বাণী পৌঁছিয়ে চলুন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে এই দিনগুলোতে জলসার অশেষ কল্যাণের ভাগী করুন, যার কথা মুসলিম ইসলাম তার দোয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা সবাইকে সকল প্রকারের অনিষ্ট এবং ক্ষতিকর অনিষ্ট থেকে রক্ষা করুন। আবহাওয়ার যে নেতিবাচক প্রভাব থাকতে পারে তা থেকে খোদা তাআলা আপনাদেরকে মুক্ত রাখুন। আবার আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে এই দিনগুলোতে দোয়ার দিকে অনেক বেশি মনোযোগ দিন, দোয়ার প্রতি মনোযোগী হন, দোয়াতে মনোযোগ নিবদ্ধ করুন। এটি আমাদের জীবনের নিশ্চয়তা, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জীবনের নিশ্চয়তা এবং জামাতের উন্নতির জন্য এটি আবশ্যক। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। এখন দোয়া করুন, দোয়ায় সামিল হন আপনারা।
আমিন।